সুপার মডেল, ফ্যাশন ডিজাইনার হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। বাংলাদেশের গামছাকে আন্তর্জাতিক স্তরে ফ্যাশন ম্যাটেরিয়াল হিসেবে তুলে ধরেছেন তিনি। নারীর ক্ষমতায়নে তার কাজ নিয়ে আলোচনা হয় এশিয়া মহাদেশে। তিনি বিবি রাসেল, এখন কাজ করছেন শ্রীলঙ্কায়। কদিন আগে কলকাতায় পাচার হয়ে যাওয়া নারীদের নিয়ে শুধু কাপড় তৈরি নয়, তাদের দিয়ে র্যাম্পে হাঁটিয়ে আলোড়ন তুলেছেন ভারত জুড়ে। সেই ফ্যাশনের ফেরিওয়ালা বিবি রাসেলের সঙ্গে তার কাজ নিয়ে কথা বলেছেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। এখন শুনুন সেই সাক্ষাৎকার।
আমার সঙ্গে রয়েছেন যাকে ইউনেস্কো ডিজাইনার ফর ডেভেলপমেন্ট বলে সম্মানিত করেছে, তিনি বিবি রাসেল। বিবিদি, আপনাকে কলকাতায় স্বাগত। এবার এই সফরে আপনি ভারতে খাদি শিল্পে একটা বিপ্লব এনেছেন এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতের খাদি নতুন করে সামনে আসছে বিবি রাসেলের হাত ধরে। এই জার্নিটা হঠাৎ কেন আপনি সিদ্ধান্ত নিলেন?
এটা হঠাৎ করে না, আমি কিন্তু এই সেক্টরে কাজ করেছিলাম 4-7 পর্যন্ত। তারপরে আমার যেহেতু ল্যাটিন আমেরিকায় অনেক কাজ ছিল, আসিনি। তারপরে আবার শুরু করেছিলাম বোধ হয় 2014 থেকে। খাদি নিয়ে তো সবসময় আমি কাজ করি আমাদের দেশেও, কিন্তু আমি মনে করি এটা একটা বড় সুযোগ, যেহেতু আপনাদের ফাদার অফ দ্য নেশন গান্ধীজি, সেটার জন্যই আমাকে ডেকেছে। আর আমি গান্ধীজি পড়ে বড় হয়েছে, কাজে খাদিটা যে কত, খাদি এমন একটা কাপড় যেটা এ থেকে জেড পর্যন্ত আপনি মানব সম্পদ ইউজ করেন। তো এটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে, যেহেতু আমাদের দেশেও অনেক পপুলেশন, ইন্ডিয়াতেও অনেক, একটা খাদি কাপড়ের পিছনে কিন্তু অনেকের
শ্রম জড়িত থাকে। কিন্তু সেই একইভাবে যখন আপনি কলকাতায় এলেন এবং আসার পর আপনি এটা রোহিঙ্গা থেকে শুরু করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাফিকিং হয়ে আসা মহিলাদেরকে নিয়ে, যারা হোমে আশ্রয় নেই, যাদের জীবনে, যারা হোম থেকে পালাতে চাইতো, তারা এখন র্যাম্পে হাঁটছে বিবি রাসেলের পোশাক পরে, বিবি রাসেলের ইন্সপিরেশনে বানানো পোশাক পরে, তারা নিজেরা বানাচ্ছে পাওয়ার লুমে, টানা ভর্নার তারা কাজ শিখছে। হঠাৎ করে আপনি ওই ডিস্ট্রিবিউটরদের নিয়ে কাজ করতে গেলেন কেন?
আসলে এটা আমার কাজ ছিল, মানে প্রথমে যখন বলা হচ্ছে আমি অনেক চিন্তা করে দেখেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাদের ওয়ার্ল্ডস লার্জেস্ট এনজিওস আছে হাজার হাজার, ইন্ডিয়াও ভরা, ট্রাফিকিং নিয়ে অনেকেই কাজ করছে। যখন আমাকে বলা হচ্ছে আমি চিন্তা করে দেখেছি এই কাজ কেন আমি আমার কাজ করেই শেষ করতে পারি না, এখন তো পৃথিবীর সব জায়গার থেকে ডাকে, তো আমার সময়টা হবে কি না। যখন আমি এসেছি, আমি লিলুয়া হোমে গেছি, আমি বিশ্বাস করতে পারি নাই আমরা 21st সেঞ্চুরিতে বাস করছি, আমরা এত ইনহিউম্যান, আমরা আমাদের বাচ্চাদেরকে বিক্রি, মেয়েদেরকে বিক্রি করছি অথবা এইসব জিনিসে। আপনি দেখেন ইন্ডিয়াতে যে কোনোখানে যান, যেহেতু আমি, এটা আমাকে প্রথম পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অফিসিয়ালি কিছু করতে বলেছে, কিন্তু আমি এমনি এসে অনেক কাজ করেছি রাজস্থান। না না, আমি বলছি রাজস্থান, ওখানে আপনি প্রতি কিছু পরপরই দেখবেন বিলবোর্ডে লেখা আছে লড়কি বাঁচাও লড়কি পড়াও, এইসব জিনিস মুভমেন্ট, সেখানে আমরা আমাদের মেয়েদেরকে বিক্রি করছি। তো আমি কল্পনা করতে পারি না এরকম একটা হোম থাকতে পারে, কারণ এটা আমার ফার্স্ট হোম ভিজিট। আমি গ্রামে গঞ্জে যাই, আমি অনেক কিছু দেখেছি, কিন্তু লিলুয়া হোমে গিয়ে আমি বিশ্বাস করতে পারিনি এই যুগে এরকম মেয়েদের এরকম করে রাখা হচ্ছে আর মেয়েরা বিক্রি হচ্ছে, আর সেখানে অনেক 50% বাংলাদেশি মেয়েরা। তো আমাকে অ্যাট্রাক্ট করেছে এই মেয়েরা।
এই বাংলাদেশি মেয়েরা কি কোনোভাবে ক্যাচ লাইন ছিল আপনার ভিজিটে?
না, আমার সব মেয়েরা, অনেক স্টোরি আছে যেগুলি ইন্ডিয়ান মেয়েরা আছে, তারা তো একদম হয়তো বস্তা করে ট্রাকে ফেলে দিয়েছে, রেপ ভিকটিম, আপনার নিজেরই বাবার বাবা রেপ করেছে। তো এই জিনিসগুলি আমাকে মনে হচ্ছে আমার সব কাজ বাদ দিয়ে এটা করতে হবে। আর সেখানেও আমি ভেবেছি যে আমাকে আনার পিছনে ওনারা চিন্তা করেছে, বিবি যদি ধরে এদের সেলফ সাফিসিয়েন্ট বানিয়ে দেবে। আমার কাজের মধ্যে আমি বিশ্বাস করি না, আমি একটা কাজ করে চলে যাব তাহলে তো অনেক শো করতাম, অনেক দোকান করতাম, কিন্তু এই সেলফ সাফিসিয়েন্ট বানাবো এই চিন্তাটা ওদের ছিল, যে এদের একটা রোজগারের উপায়। আপনি যতই বলেন বাংলাদেশ ইন্ডিয়া আমরা ইকুয়াল রাইট নাই, কিন্তু একটা পরিবারে যখন এখনো অনেক ঘরে ঘরে মেয়ে হলে কাঁদে,
প্রচার
চলছে, কিন্তু কোথায় হচ্ছে প্রচার গুলি? সব শহর ভিত্তিক
না, ইউনেস্কো কিন্তু এখন বলছে যে আমরা আস্তে আস্তে পরিস্থিতি বদলাচ্ছি, 2030 এর মধ্যে পুরো পরিস্থিতি বদলে যাবে।
আমরা হোপ করি 2030 কেন, আমি তো চাবো নেক্সট ইয়ারেই বদলে
যাবে।
তখন কি হচ্ছে, এই যে মেয়েগুলি ধরুন বাংলাদেশের গুলি, এরা যে আছে, আমাকে তো ধরে আমরা যাচ্ছি না কেন, এটা অনেক মেয়েরাই আমি আসার পর বাংলাদেশি গেছে, কিন্তু এরা যে বিক্রি হচ্ছে, মিডলম্যান গুলি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এটা আমার জন্য খুব ডেঞ্জারাস একটা কাজ, আমাকে বলা হচ্ছে অনেক, কেন আমি খুব ফ্রিলি ঘুরে বেড়াই, মিডলম্যানদের তো এটা একটা বিরাট বড় চক্র বুঝছেন, এটা ওদের ইনকাম, ড্রাগ যারা ইয়ে করে ডিল করে তাদের মতো নেতা। এখন মেয়েগুলি বলছে আমার বাড়ি ধরুন বরিশালে এই গ্রামে এই ইয়েতে, যখন এদের তো কোনো পেপার্স নাই, এখান থেকে যে বাংলাদেশে ফেরত যাবে ডকুমেন্টেশন নাই, তখন ওরা মা বাপ স্বীকার করছে না ওর
মেয়ে,
তারপরে বোঝা, কিন্তু একটা মেয়ে তখনই বোঝা হবে না, তখন নিজের রোজগার করতে
হবে। বিবির আসলে এই মিশনটার লক্ষ্যটা হচ্ছে ওদেরকে আত্মসম্মান দেওয়া,
অ্যাবসলুটলি, অন্য আর কোন লক্ষ্য নাই। অনেকে বলে আমি অনেক কষ্ট করি, দিন রাত গ্রামে থাকে, সব একদিকে, আমি যাদের সঙ্গে কাজ করি তারা অলরেডি একটা কাজ জানে, তাঁতিরা অলরেডি তাঁতটা কি সেটা জানে, ক্রাফটসম্যানরা কি করে কাজ সেলাই করতে হবে, এরা তো কিছুই জানে না। আমি যখন প্রথম গেছি এরা এত ভায়োলেন্ট ছিল, আমাকে বলে কেন আমরা করব, কেন আমরা শিশুতা ভরতে পারি না, আমরা তাঁত কেন করব। আজকে সেই মেয়েরা কত আত্মবিশ্বাস নিয়ে নেমেছে,
মেয়েদের এই আত্মবিশ্বাসের কাজটা পশ্চিমবঙ্গে যিনি করার চেষ্টা করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি আপনার এই ব্র্যান্ডটা নতুন নাম দিয়েছেন বঙ্গালি, কেমন লেগেছিল আপনার যখন রিঅ্যাকশন?
খুব ভালো, খুব ভালো। আমার আমি খুব যখন উনি বিশ্ব বাংলাটা নাম দিয়েছে, যেহেতু আমি ফিরে এসেছি, কিন্তু অনেকে আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশে ছোটবেলায় থেকেছি, সবাই বাংলাদেশ মন কে চিন্তা করলে ভাবে দুর্ভিক্ষে মরে যাচ্ছে মানুষ, খালি অভাব বন্যা এগুলি, তার মাঝখানেও যে আমাদের একটা সৌন্দর্য আছে সেটা মিডিয়ারা অনেক সময়ই খালি নেগেটিভ সাইডটা দেখায়, আমি কিন্তু এই পজিটিভ বাংলা বাঙালির সাইডটা দেখাতেই এসেছি। বাঙালিরা যে চেষ্টা করলে পারে, হ্যাঁ, সেটা কিন্তু এই মেয়েদের দিয়ে আমি দেখাচ্ছি।
কিন্তু দিদি, অনেকে এরা জানতে চান যে যে ভদ্রমহিলা ভোগের ম্যাগাজিনের মডেল হয়েছেন, যিনি লন্ডন ফ্যাশন স্কুল থেকে পাশ করার পর প্রায় 20 বছর বিদেশে, ইউরোপে, আমেরিকায় দাপিয়ে বেরিয়েছেন অ্যাজ এ মডেল, তিনি হঠাৎ ব্যাক টু বেসিক্স গ্রামে ফিরলেন, বাংলাদেশে ফিরলেন, আর একটা নতুন করে স্বপ্ন নিয়ে শুরু করলেন বিবিস প্রোডাকশন, কেন এই বেশি স্বপ্নটা কি ছিল, রহস্যটা?
আমার স্বপ্ন, আমার বিদেশে গিয়ে পড়ার পিছনে, সবকিছুর পিছনেই কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যেটা আমি এখন করছি। আমি অনেক কিছু করেছি যেটা একটা আমার মতন মেয়ে সুযোগ পায় না, একটা ধরো গাড়ির রোলস রয়েস, এগুলি সবসময় একটা ব্লন্ড ব্লু আইস নেয়, আমাকে কিউরিয়াসিটির জন্য ডাকত, কেমন করে একটা বাংলাদেশি মেয়ে, আমার 70% ওয়ার্ক ওয়ার্ল্ডকে খুব কিউরিয়াস কিউরিয়াস করতাম যে আমি বাংলাদেশি মেয়ে হয়ে এগুলি করছি না, তো আই ও দিস টু মাই নেশন, আমাকে কেউ হাত বেঁধে দেয়নি আসতে হবে, আমাকে কেউ কেউ ডাকনি, নিজের ইচ্ছা এসছি, যারা আমাকে বিবি বানিয়েছে আমাকে দেখলে মনে হয় আমি অত অকৃতজ্ঞ, তাদের আমি স্বপ্নটা পূরণ করব না, একদম এটা আমার একদম নিজের ইচ্ছায় আমি এসেছি।
এই সেলফ হেল্প গ্রুপ যে কনসেপ্টটা আপনি বাংলাদেশে প্রমোট করেন, সেটা এখন পশ্চিমবঙ্গ তো বটে, ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে তৈরি হয়ে গেছে এবং যেখানে মহিলারা স্বনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে, সেক্ষেত্রে আপনি যখন যে মেটেরিয়াল গুনে কাজ করেছেন, সুতি বলুন, ইভেন আপনি যে কচুরি পানার সামান্য জিনিস নিয়ে বা বাঁশ কাঠ নিয়ে কাজ করেছেন, এই যে একদম গ্রাম দেশের, যাকে মানে আমরা যাকে বলি যে ইন্ডিজেনাস যে বিষয়গুলোকে নিয়ে, এটা তো এখন চালু হয়েছে 2018-17 আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি 94-তে করে গেছেন, এই পেছনের মানসিকতাটা বা পেছনের ভিশনটা কি ছিল তখন?
খুব কম মানুষই কিন্তু আমাদের দেশের ইউরোপিয়ানদের হাতে তৈরি, আমি যদি সব আর্টিফিশিয়াল মেটেরিয়াল আর বিদেশি দিয়েই কাজ করতাম, আমার বাংলাদেশে আসার দরকার ছিল না, তো আমাকে এক নামে বিদেশ চিনে, আমার সুযোগও ছিল, আমার হয়তো অনেক বড় বড় স্পন্সর চলে আসতো, অনেক কিছু, আজকে কিন্তু কর্পোরেট জগৎ আমাকে দিচ্ছে না সাপোর্ট, কিন্তু আমি ওটার জন্য বসেও থাকি না।
হ্যাঁ,
আমার সবচেয়ে বড় যেটা, আমার স্বপ্নের জন্য আমি কারো কাছে হাত পাতিনি, আমার প্রতিষ্ঠান একদম আমি যত পয়সা রোজগার করেছি বাইরে সবকিছু আমার প্রতিষ্ঠানে দিয়ে, আমি 3 ঘন্টা কাজ করলে একটা ক্রাফটসম্যানের জীবন চেঞ্জ করে দিতে পারি আমার দেশে বা যে দেশেই হোক, রাজস্থান বলেন, সেটা ছেড়ে কিন্তু আসছি, তাদের তো বাঁচতে হবে। আমি আমার কোনো শোতে কোনো ফিল্ম স্টারকে হাঁটাইনি, আমি মনে করি আমার কাপড় যে কোনোই পড়তে পারে, উইথ অল দ্য সাপোর্ট। আমার গামছাকে সবচেয়ে বেশি প্রমোট করেছে অ্যান্টোনিও ব্যান্ডেরাস, যে পৃথিবীর আমার ওকে কিনে দিতে হয়নি, ওর বড় বড় পুরস্কারে নিতে গিয়ে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলছে বাংলাদেশ দেখো দারিদ্র না, বিবি রাসেলের গামছা। আমার দেশে তো আমার প্রধানমন্ত্রী আমার কানে কানে এসে বলে দেয় না ওই গ্রামে, আমি করে দেই বিকজ আই ও টু দেম। আজকে আমার বাংলাদেশের জন্ম দেখে আমি পুরো পৃথিবীকে কাঁপাতে পেরেছি। আমরা দুপার বাংলা একটা সুতো দিয়ে আলাদা করা হচ্ছে, আমরা এক কথা বলি, এক ভাবে খাই আমাদের খাওয়া দাওয়া, অফকোর্স দুটা দেশ আলাদা, কিন্তু তার মানে না একটা বাঙালি হিসাবে আমার যেই সেন্টিমেন্ট, যে ভ্যালুস, যে ফিলিংস আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেটা তো আমার অন্যখানের জন্য হবে না।
আমাদের রাজনীতিবিদরা তো এইগুলোই পড়েছেন, তার সত্ত্বেও তো তিস্তা জলবন্টন, গঙ্গা জলবন্টন, জলে পানি নিয়ে ইলিশ মাছ দেওয়া বন্ধ, এগুলো কি রাজনীতি?
এগুলো পলিটিক্যাল ইস্যু আমি বলতে চাই না, কিন্তু আমি এটুকুন বলতে চাবো, আমাকে দিয়ে আপনার একটা পজিটিভ সাইড এগুলি সব দেখবেন, এটা আমি বিশ্বাস করি। আমার সবচেয়ে বড় পাওয়া আমার দেশ থেকে ভালোবাসা দেশের, মানে আমার মার দেশ ঢাকা, বাবার দেশ রংপুর, আমার জন্ম চিটাগং। আমার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি আমি কোনোদিন মনে করি আমি ইলেকশনে আমি জিতবো, কিন্তু আমার কোনো স্বপ্নের মধ্যেও নাই যে আমি ওগুলি করবো, উইথ অল দ্য রেসপেক্ট, কেন আমার বাবার সাইড একদম পলিটিক্যাল ফ্যামিলি, ইতিহাসে আছে এক টুকরো মুসলিম, ইতিহাস তৈরি করেছি এক টুকরো কাপড়, যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি, ব্রিটিশদের তাড়িয়েছি, মোগল।
আপনি বলছেন প্রফেশনাল উইথ প্যাশন, এটা কি কোথাও ল্যাক করছে?
আজকাল যারা ভাবছে যে ম্যাক্সিমাম ফ্যাশনটা হলো সিরিয়ালে যা পড়ছে, আর বলিউড কি, উইথ অল দ্য রেসপেক্ট, না অফকোর্স একটা সিনেমা আপনাকে ইন্সপায়ার করবে, হ্যাঁ ওটার থেকে আপনি দেখে আপনার শার্টটা আমার সুন্দর লাগলো, আমার এটা ইন্সপায়ার করবে, আমি হুবাহু কপি বানাই বা ছেড়ে দিব না।
এখন
মনের মানুষে যে কাপড় আমি পরিয়েছি বুম্বাকে, প্রসেনজিৎ কে, লালনে, সে কাপড় পরে রাস্তায় তো হে যারা গান গায় লালন সঙ্গীত পড়বে, সেটা একটা মেসেজ আছে। আপনারা যদি দেখেন প্রত্যেকটা কাপড় সেই সময় লালনের বুনো খাদি দিয়ে করা হচ্ছিল, হ্যাঁ খাদিটাকে আবার উঠাবার জন্য, কিন্তু এখন আপনি ওরকম দাড়ি রেখে মাথায় ওইটাকে সব তো বের হতে পারবেন
না, কিন্তু আমরা ওই পোশাকটা দেখুন ফ্যাশন হয়ে গেছে, ওরকম আলখাল্লামার পোশাক, বিরুতাপি দিয়ে পোশাক
খুব ফ্যাশন, কিন্তু আপনার মনে হয় সিরিয়াল দেখে সব ফ্যাশন করলেই ফ্যাশন হয়ে যায়?
এই এটাই যে আর গর্ব, বিবি রাসেল সেই বিখ্যাত সিগনেচার। এতক্ষণ কথা বলছিলাম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে, মহিলাদের আত্মসম্মান তৈরি করার জন্য নারী শক্তি যার সমস্ত কাজের প্রেরণা। ধন্যবাদ দিদি আপনাকে।
থ্যাংক ইউ।
ধন্যবাদ।
এতক্ষণ আপনারা পার্থ মুখোপাধ্যায়ের পাঠানো বিবি রাসেলের সাক্ষাৎকারটি শুনলেন।